الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح الله أكبر الرحمن الرحيم
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
আমরা আজকাল ইসলামী মাস রবিউল আউয়াল অতিবাহিত করছি ইসলামী বিশ্ব, বিশেষ করে পাক ভারতে এ মাসের গুরুত্বের কারণ হল এটি বিশেষভাবে উদযাপন করা হয়, এমনিতে তো সারা বিশ্বে করা হয়ে থাকে। অর্থাৎ 12ই রবিউল আউয়াল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্ম হয়েছে। হযরত সাহেবজাদা মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু আনহু সিরাত খাতামান নবীনে এটিও লিখেছেন যে একজন মিশরীয় পণ্ডিতের গবেষণা অনুসারে 9ই রবিউল আউয়াল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। যাই হোক, রবিউল আউয়াল সে মাস যে মাসে আমাদের মনিব এবং অনুসরণীয় নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্ম হয়েছে। কিন্তু মুসলমানদের অবস্থা দেখে আক্ষেপ হয় যে তারা মানব জাতির জন্য আশীর্বাদ এবং মানুষের প্রতি অনুগ্রহকারী রসুলের জন্মদিবস উদযাপন করতে গিয়ে এমন করে, কিন্তু তারা পরস্পরের মাঝে কুলবহুম সত্তা, অর্থাৎ তাদের হৃদয়ে বহুধা বিভক্ত ভক্তির সত্যায়ন স্থল হয়ে আছে। মুসলমানদের পারস্পরিক সম্পর্কের গণ্ডির খোদা তালা যে বিশেষত্ব বর্ণনা করেন তা হল রোহামা ও বাইনাহুম, তারা পরস্পরের মাঝে অতীব দয়াদ্র, কিন্তু এরা দয়া প্রদর্শন তো দূরের কথা, এদের অধিকাংশ বরং পরস্পরের রক্ত পিপাসু। প্রতিদিন সংবাদ আসে শত শত মুসলমান মুসলমানদের হাতে নিহত হচ্ছে। আর এই বিষয়টি এমন যা আল্লাহ এবং তার রসুলের দৃষ্টিতে অত্যন্ত
অপছন্দনীয়।
যদি এরা নিজেদের মাঝে অন্যায় করে বেড়ায় করুক, কিন্তু এইসব কিছু হচ্ছে আল্লাহ এবং রসুলের নামে। মুসলমান মুসলমানকে হত্যা করছে আল্লাহ এবং রসুলের নামে। সেই খোদা যিনি বিশ্ব প্রতিপালক, যিনি রহমান রহিম, সেই রসুল যিনি রহমতুল্লিল আলামিন, তার নামে অন্যায় অবিচার আর বর্বরতার দৃষ্টান্ত স্থাপন করে অসহায় নারী শিশু নিষ্পাপদের বাস্তুচ্যুত করা হচ্ছে, পোশাক ছিনে নেওয়া হচ্ছে, অনাহার যাপনে বাধ্য করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এক কথায় আল্লাহ এবং তাঁর রসুলের নামে এসব কিছু করা হচ্ছে নির্লজ্জতার বেশাটি করে এবং ধৃষ্টতার সাথে। আল্লাহ তাআলা বলছেন, একজন মুসলমানকে জেনে শুনে হত্যা করা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কোন নিষ্পাপ মানুষকে হত্যা করলে জাহান্নামের অগ্নি এড়াতে পারবে না, কিন্তু এই ধর্মের ঠিকাদার এবং স্বার্থপর নেতারা অতি সরল এবং স্বল্প জ্ঞানী মুসলমানদের জান্নাতের লোভ দেখিয়ে এমন কাজে ঠেলে দিচ্ছে। ইসলামকে এরা এতটা বদনাম করেছে যে আজকে অমুসলিম বিশ্বে ইসলামের নামে যে প্রথম ধারণা বা প্রথম চিত্র যা মাথায় আসে তা হল অন্যায়, নিষ্পেষণ এবং বর্বরতা। অবশ্য একটি ক্ষেত্রে এসব নামধারী মুসলমান নেতারা সমবেত হয়ে পরস্পরের সাথে সহযোগিতার কথা বলে বা সহযোগিতার নসিহত করে পরস্পরকে, আর এটি হল সেই কথা যার বিরুদ্ধে খোদা এবং তার রসুল নির্দেশ জারি করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসলমানদের অবস্থা যখন এমন হবে, যখন মুসলমানদের হৃদয় এভাবে বহুধা বিভক্ত হবে, তাদের অবস্থা হবে কুলুবুহুম শাত্তা। যখন মুসলমান পরস্পরকে জবাই করবে, যখন মুসলমান নামধারী আলেমদের কাছে হেদায়েতের জন্য যাবে, যাদের সম্পর্কে এদের ধারণা হবে যারা হেদায়েত প্রাপ্ত, তারা সে সকল আলেমদেরকে এমন অপকর্মে লিপ্ত পাবে যা যেসব অপকর্ম মানুষকে খোদা থেকে দূরে নিয়ে যায়, বরং সাধারণ আলেমদের চেয়েও তাদের অবস্থা হবে নিকৃষ্ট। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, উলামা উহুম শাররু মান তাহতা আদিমিস সামা, তাদের আলেম সমাজ আকাশের নিচে বসবাসকারী সব সৃষ্টির মাঝে নিকৃষ্ট সৃষ্টি হবে। কেন? এজন্য তারা, তিনি বলেন যে এরা নৈরাজ্যবাদী আলেম হবে, এদের মধ্য থেকে নৈরাজ্যের সূচনা হবে। আর আজকে আলেমদের সংখ্যাগরিষ্ঠের মাঝে আমরা এটি দেখছি, আগুন নিবানোর পরিবর্তে এরা অগ্নিসংযোগকারী, আগুন লাগিয়ে থাকে। অতএব তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থার চিত্র অঙ্কন করে বলেন যে এমন পরিস্থিতিতে ইসলামের জন্য হৃদয়ে যারা ব্যথা রাখে, এমন মুসলমান যেন নিরাশ না হয়, এমন সময়ে মসীহে মওদ এবং প্রতিশ্রুত মাহদী আসবেন, যিনি তার মনিব এবং অনুসরণীয় নেতার পূর্ণ অনুগত দাস হিসেবে মুসলমান এবং অমুসলিম সকলকে ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে অবহিত করবেন, আর ইসলামের দৃষ্টিনন্দন এবং সমুজ্জ্বল শিক্ষা সম্পর্কে পৃথিবীবাসীকে অবহিত করবেন, পুনরায় এদিকে মুসলমানদের ঐক্যবদ্ধ উম্মতে পরিণত করবেন। কিন্তু আমি যেভাবে বলেছি, এই কথাকেই এই আলেম সমাজ অস্বীকার করে, আর সাধারণ মানুষকে এবং সাধারণ মুসলমানদের ভ্রান্ত কথা বলে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে, আর তারা মানুষের আবেগ অনুভূতি নিয়ে ছিনিমিনি খেলে এবং তাদেরকে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে সেই সকল কথা শোনায় যার কোনো অস্তিত্বই নেই। সব মুসলমানের এই বিশ্বাস রয়েছে আর একথার উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করা ছাড়া কোন মুসলমান মুসলমান গণ্যই হতে পারে না। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামান নবিয়্যিন, তিনি সাল্লাল্লাহু ইসলামের সত্তায় শরীয়ত পূর্ণ দলাভ করেছে, কিন্তু এইসব নৈরাজ্যবাদী মৌলভি জনসাধারণের আবেগ অনুভূতিতে সুরসুরি দেয়, যে আহমদেরা খতম নবুয়তের বিশ্বাসে বিশ্বাস রাখে না, এর জন্য ইন্নালিল্লাহ পরে লানাতুল্লাহ আল কাযিবিন বলা ছাড়া আর কিছুই বলার নেই। যে আহমদি আখ্যায়িত হয়ে এ কথায় বিশ্বাস রাখে না যে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাতামান নবিয়্যিন, সে অবাধ্য বিদ্রোহী অনাচারী দুরাচারী এবং ইসলামের গণ্ডি থেকে বহির্ভূত, আর আহমদীয় মুসলিম জামাতের এমন ব্যক্তির সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সংস্রব নেই। হ্যাঁ, এ কথা সত্য যে আহমদীরা খতম নবুয়তের সেই অর্থ করে যা স্বয়ং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, আর কোরআনেও আল্লাহ তাআলা সেই বিষয়ে বর্ণনা করেছেন। এখন কোন নবী আসতে পারে না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসত্ব এবং তার শরীয়তের গণ্ডি বহির্ভূত হবে। একবার রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু বকর এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, হ্যাঁ কোন নবী আসলে ভিন্ন কথা। অতএব তিনি নবুয়তের পথ বন্ধ করেননি, বরং তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গণ্ডির বাইরে কেউ আসতে পারে না, তা কোন নতুন শরীয়ত অবতীর্ণ হতে পারে না। আমরা যদি হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহি সালাতু ওয়াসালামকে মসীহ এবং মাহদি হিসাবে নবী মেনে থাকি, তাহলে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ দাসত্বের গণ্ডির মাঝে সে বিশ্বাস রাখি, পুরনো আলেমদেরও একই বিশ্বাস ছিল। শাহ আলিউল্লাহ দেহলভি তাফহিমাতে ইলাহিয়ায় লেখেন, আমার সত্তায় নবুয়ত সমাপ্ত করা হয়েছে। এর অর্থ এটি নয় যে এমন কোন ব্যক্তি আসবে না যাকে আল্লাহ তাআলা মানুষের জন্য শরীয়ত সহকারে পাঠাবেন। এর অর্থ হল শরীয়ত সহ কোন নবী আসবে না, কিন্তু শরীয়ত বিহীন আসতে পারে। অনুরূপ ভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুল আম্বিয়া অবশ্যই বলো, কিন্তু এই কথা বলো না যে তারপর কোন নবী নেই। অতএব আমরা যদি হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আলাইহিস সালামকে মসীহ মওউদ মেনে নবীর মর্যাদা দেই, তাহলে তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাসত্বের কল্যাণে দিয়ে থাকি। অতএব আলেমরা যে বিভিন্ন সময়ে জনসাধারণকে এই স্পর্শকাতর বিষয়ে খেপিয়ে থাকে, তাদের কথা অনুসারে কাদিয়ানি মির্জা গোলাম আহমদ কে মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে, তাদের এই কথাগুলো ফেতনা এবং নৈরাজ্য ছাড়া বা অশান্তি সৃষ্টি ছাড়া। পাকিস্তান সরকার এটি নিয়ে গর্ব করে যে তারা 90 বছরের যে সমস্যা ছিল তার সমাধান করেছে, এখন তো এর 125 বছর কেটে গেছে। এটি খতম নবুয়ত সংক্রান্ত সমস্যা ছিল যার তারা তাদের দাবি অনুসারে তারা সমাধান করেছে, আর এ বিষয়ে পাকিস্তানের আলেম সমাজ এবং কোন কোন সরকারি কর্মকর্তা সাধারণ মানুষকে খেপিয়ে থাকে। এটি তাদের সেই চিত্র যা মহান, যা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন। সাধারণ মুসলমান এসব আলেমদের কথা শোনার পরিবর্তে তাদের এটি দেখা উচিত যে যুগ কি এক সংস্কারককে হাত ছানি দিয়ে ডাকছে না যার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, মুসলমানদের যিনি এসে মুসলমানদের ঐক্যবদ্ধ উম্মতে পরিণত করতে পারেন অবশ্যই এটি সেই যুগ, আর খোদা স্বীয় প্রতিশ্রুতি রক্ষা করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী পূর্ণতা লাভ করেছে, কিন্তু এসব আলেমরা মানবে না, কেননা তাদের মেম্বার এবং তাদের রুটি রোজি বন্ধ হয়ে যাবে, এরা মুসলমানদেরকে ও খেপাতে থাকবে। পাকিস্তানে আমি যেভাবে বলেছি, দেশীয় আইনও তাদেরকে লাগামহীন করে রেখেছে, তাই বিভিন্ন সময় এই অপবাদের ভিত্তিতে মিছিল সমাবেশ এবং গালমন্দ করতেই থাকে। কিন্তু এই দুরাচারিতা এবং দুরাচরণ মৌলবীদেরকেই সাজে, এমনটি করতে পারে আহমদী এমন অপকর্মের মোকাবেলা করতে পারে না। বারোই রবিউল আওয়ালের প্রেক্ষাপটে রসুলের সম্মান এবং খতমে নবুয়তের নামে পাকিস্তানে চার দিন পূর্বে দুলমিয়ালে মখাটে এবং মৌলবীরা সমবেত হয়ে মিছিল বের করেছে, আমাদের মসজিদে হামলা করেছে। মসজিদে আহমদীরা ছিল, আহমদীরা ভিতরে আসতে দেয়নি, দরজা বন্ধ ছিল, কিন্তু পুলিশের কথায় আহমদীরা যখন দরজা খুলেছে আর পুলিশের নিশ্চয়তা সাপেক্ষে দরজা খুলেছে যে তারা মসজিদের হেফাজত করবে, তখন এসব উম্মাদরা মসজিদে প্রবেশ করে আর পুলিশ পাশ কাটিয়ে যায়, আর এরপর তারা মসজিদের বিভিন্ন আসবাবপত্র বের করে অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়, আর নিজেদের ধারণা অনুসারে ইসলামের সেবা করেছে বলে, অনেক বড় সেবা করেছে বলে তারা আত্মপ্রসাদ নেয়। যাই হোক, আমরা আইনের বিরুদ্ধে যাব না, আর আমরা যাইও না জাগতিক ইহজাগতিক সাজ সরঞ্জামে তাদেরও সম্পর্ক আছে, তারা ক্ষতি করেছে করুক, কিন্তু আমরা আমাদের বিশ্বাস এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র সত্তায় পূর্ণ বিশ্বাস আর একত্ববাদকে হৃদয়ে গ্রথিত এবং প্রথিত করার যতটুকু সম্পর্ক আছে, এক্ষেত্রে আমরা আমাদের প্রাণ বিসর্জন দিতে পারি, কিন্তু আমরা পিছু হটার নই। আমরা সবসময় এটি বলে আসছি আর এর জন্য ত্যাগ স্বীকার করে আসছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ঘোষণা করা থেকে আমরা বিরত থাকতে পারি না। এরা প্রথাগত ভাবে একত্রিত হয়, মিলাদ মাহফিল করে থাকে, এদের পাকিস্তানে এদের অধিকাংশ বক্তৃতা আহমদীদের গালমন্দ করা ছাড়া আর কিছুই হয় না। সাময়িকভাবে নোংরা কথাবার্তার বলে বিশুদ্ধগার করে আর মনে করে যে এইভাবে ইসলামের অনেক বড় সেবা করেছে এরা, কিন্তু ইসলামের সত্যিকার সেবার দায়িত্ব জামাত আহমদিয়া তখন নিজেদের স্কন্ধে নিয়েছে যখন প্রারম্ভে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম দাবি করেন, আর তিনি এটি বলেছেন যে একত্ববাদ এবং মহানবী সাল্লামের পবিত্র সম্মান প্রতিষ্ঠার জন্য আমি এসেছি। ইসলামকে, ইসলামের পুনর্জাগরণ এবং পুনর্বাসন আমার মাধ্যমেই হবে। আর দ্বিতীয় খেলাফতের যুগে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অমুসলিমরা পত্র পত্রিকায় এবং বই পুস্তকে অপলাপ করে, অত্যন্ত নোংরা ভাষায় লেখা আরম্ভ করে, তখন দ্বিতীয় খলিফা ব্যাপক পরিসরে সিরাত সম্মেলনের ব্যবস্থা করেন। আহমদী ও আহমদী সকলকে বলেন এখন মতভেদ ছেড়ে দিয়ে সম্মিলিতভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলামের সুরক্ষাকল্পে পদক্ষেপ নাও। আর ব্যাপক পরিসরে তিনি এর সূচনা করেন, বরং তিনি ভদ্র অমুসলিমদেরকেও আমন্ত্রণ জানান। মুসলমানদের এটি ইমানের অঙ্গ। মহানবী সাল্লাল্লাহু ইসলামের পরে ইমান আনা এবং তার সম্মান এবং সম্ভ্রমের হেফাজত করা। মুসলিমত বলেন যে মহানবী সাল্লাল্লাহু ইসলাম সারা বিশ্বের প্রতি অনুগ্রহ করেছেন, তিনি সারা বিশ্বের আশীর্বাদ। তাই অমুসলিম ভদ্র শ্রেণীও যেন তার জীবনী আচরিত জীবন সম্পর্কে বক্তৃতা করে। অনেক অমুসলিম শিক্ষিত শ্রেণী যাদের মাঝে হিন্দুরাও অন্তর্ভুক্ত রয়েছে, তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে প্রবন্ধ সন্দর্ভ পড়েছে। কাদিয়ানে যে প্রথম জলসা হয় 1928 সনে,
তো
হিন্দু কবিদের দুটো নাত পঠিত হয়েছে তাতে। সমগ্র ভারতে খলিফাতুল মসির প্রেরণায় সিরত কনফারেন্স, সিরত সম্মেলন হয়েছে। যেভাবে বলেছি, দৃষ্টিভঙ্গি এবং বিশ্বাসগত পার্থক্য থাকা সত্ত্বেও সেই সময়কার অনেকেই আলেম সমাজ সহ বিরোধিতাও ছিল তাদের মাঝে, কিন্তু তাদের অনেকেই এমন ছিল যারা এই পরিকল্পনাকে আর এই প্রচেষ্টাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছিয়েছে। পত্র পত্রিকা এ সম্পর্কে মন্তব্য করেছে, সংবাদও ছেপেছে। একটি পত্রিকার নাম হল মাশরেক গৌরখপুর, 1928 সনের 21 জুনের সংখ্যায় লিখেছে যে ভারতে এটি একটি অমর ইতিহাস হয়ে থাকবে, কেননা এই তারিখে সম্মানিত রসুল দুই জগতের সর্দার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লামের
স্মৃতিচারণ কোনো না কোনো ভাবে মুসলমানদের সব ফিরকা করেছে। আর সব শহরে বা সব শহর চেষ্টা করেছে তাদের শহর যেন প্রথম স্থানে থাকে। যারা এই সময় ভেদাভেদ এবং নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে পোস্টার লিখেছে, কিছু এমনও ছিল যাদের কাজে হলো বিরোধিতা করা। এরা বক্তৃতা লিখে পত্রিকায় পাঠিয়েছিল। এরা আসলে চরম আহমক নির্বোধ, যারা আমাদের বিশ্বাস সম্পর্কে অবহিত না। আমাদের বিশ্বাস হলো যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বাস রাখে, সে সফল, সে মুক্তিপ্রাপ্ত। পত্রিকা আরো লেখে যে 17 জুন জলসার সফলতার জন্য আমরা জামাত আহমদিয়ার ইমাম জনাব মির্জা মাহমুদ আহমদকে শুভেচ্ছা জানাচ্ছি। যদি শিয়া সুন্নি এবং আহমদি এভাবে বছরে 2-4 বার এক জায়গায় সমবেত হয়, তাহলে কোন অপশক্তি এদেশে ইসলামের বিরোধিতায় দাঁড়াতে পারবে না। আরেকটি পত্রিকা পত্রিকার নাম হলো সুলতান, কলিকাতা থেকে এটি ছাপে 21 জুনের সংখ্যা। এটি বাংলা পত্রিকা। এতে লেখা হয়েছে জামাতে আহমদিয়া 17 জুন রসুল করিম সাল্লাল্লাহু ইসলামের জীবনী তুলে ধরার জন্য সমগ্র ভারতে সমাবেশ অনুষ্ঠিত করেছে। আমরা সংবাদ পেয়েছি যে প্রায় সর্বত্র সফল সমাবেশ হয়েছে। আর এটি সত্য কথা যে এক্ষেত্রে আহমদেরা এমন অসাধারণ সাফল্য লাভ করেছে যে যা ইতিপূর্বে কখনো লাভ হয়নি। আর এটি থেকে বোঝা যায় যে আহমদিয়া মুসলিম জামাত প্রতিদিন প্রতিনিয়ত শক্তিশালী হয়ে উঠছে, মানুষের হৃদয়ে স্থান পাচ্ছে। আর আমরাও এই শক্তির কথা স্বীকার করি এবং তাদের সাফল্য কামনা করি। তো এটি সে সময় পত্র পত্রিকা এটি লিখেছে, আর আহমদিয়া এবং মুসলিমরা সঙ্গ দিয়েছে, কেননা মহানবী ইসলামের সম্মানের প্রশ্ন ছিল এটি। আহমদিয়া মুসলিম জামাতের কারো পক্ষ থেকে সাধুবাদ নেওয়ার প্রয়োজন নেই বা বাহবা কুরানোর প্রয়োজন নেই। হযরত খলিফাতুল মসীহ সানি রাদিয়াল্লাহু আনহুর এই কর্ম প্রচেষ্টার পিছনে উদ্দেশ্য হল ইসলামের শত্রু এবং মহানবীকে যারা হাসিঠাটার লক্ষ্যে পরিণত করে তারা যেন বুঝতে পারে যে মহানবী ইসলামের পবিত্র মর্যাদা কি। আর এটি স্পষ্ট করার উদ্দেশ্য যে মুসলমানরা ঐক্যবদ্ধ। কাদিয়ানে কতক হিন্দু রসুল করিম ইসলামের জীবনী সম্পর্কে বক্তৃতাও করেছে। আলফজল পত্রিকা তখন বিশেষ করে খাতামুন নবীন সংখ্যা ছেপেছে। আর তখন থেকে আহমদিয়া মুসলিম জামাত রীতিমত জলসা সিরাত নবী অনুষ্ঠিত করে আসছে। জেনে যাই চার পাঁচটি পয়েন্ট দিয়েছিলেন, সেগুলোর একটি হল শুধু বারোই রবিউল আউয়াল নয়, সারা বছর বিভিন্ন সময় সিরাত নবী জলসা অনুষ্ঠিত হওয়া উচিত। যাই হোক, এই হল জামাত আহমদের ইতিহাস, জলসা অনুষ্ঠিত হয়ে থাকে। আর এখন আল্লাহর কৃপায় পৃথিবীর 200+ দেশে জলসা অনুষ্ঠিত হয়ে থাকে যেখানে জামাত আহমদিয়া প্রতিষ্ঠিত রয়েছে। আর ইনশাল্লাহ আহমদিরা এই এমনটি করে আসছে আর সবসময় এমনটি থাকবে, যারা খতনবুয়তের প্রকৃত মর্যাদার মর্ম বোঝে আর মহানবী ইসলামের প্রকৃত মর্যাদার সম্পর্কে পৃথিবীকে অবহিত করছে। এটি এই জন্য যে যুগের ইমাম মসীহ মওউদ এবং প্রতিষ্ঠিত মাহদী আলাইহিস সালাম আমাদেরকে বলেছেন যে যদি খোদাকে পেতে হয়, খোদা পর্যন্ত পৌঁছতে হয়, মহানবী ইসলামের আঁচল আঁকড়ে ধরো, কেননা তিনি এখন মুক্তির একমাত্র পথ, অন্য মুক্তির অন্য কোন মাধ্যম নেই। তিনি ইসলাম বলেছেন যে ও হ্যাঁ মাই চিজ কে আহ, তিনি সবকিছু, আমি কিছুই নই। নিজেকে কখনো বড় বলেননি, বড় বলে দাবি করেননি, সবসময় মহানবী ইসলামের মাহাত্ম্যই বর্ণনা করেছেন। আর এই যে অপবাদ রয়েছে যে আমরা মহানবী ইসলামকে খাতামান নবীন মানি না, তার এর অপনোদন বা খণ্ডন করতে গিয়ে তিনি ইসলাম এক জায়গায় বলেন, এটি স্মরণ রাখা উচিত আমার এবং আমার জামাতের প্রতি। এই যে অপবাদ আরোপ করা হয় যে আমরা মহানবী ইসলামকে খাতামান নবীন মানি না, এটি আমাদের প্রতি এক ভয়াবহ অপবাদ। আমরা যে ইমানী শক্তি, তত্ত্বজ্ঞান এবং অন্তর্দৃষ্টির ভিত্তিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুল আমবিয়া মানি এবং বিশ্বাস রাখি, তার লক্ষ্য ভাগের এক ভাগ অন্যরা মানে না, আর তাদের এই যোগ্যতাই নেই। এই সত্য এবং রহস্য যা খাতামুল আমবিয়ার খাতমে নবুয়তে রয়েছে তা তারা বোঝে না। এরা কেবল পিতা পিতামহের কাছে একটা শব্দ শুনে রেখেছে, কিন্তু এর প্রকৃত অর্থ এবং তত্ত্ব সম্পর্কে অজ্ঞ আর জানে না খতনবোধ কাকে বলে, আর এতে ইমান আনার অর্থ আর মর্মকে। কিন্তু আমরা পূর্ণ অন্তর্দৃষ্টির ভিত্তিতে, যা খোদা তাআলা ভালো জানেন, পূর্ণ অন্তর্দৃষ্টির ভিত্তিতে মহানবী সাল্লামকে খাতামুল আম্বিয়া হিসেবে বিশ্বাস করি। আর আল্লাহ তাআলা আমাদের সামনে খতনবুয়তের প্রকৃত মর্ম এমন ভাবে খোলাসা করেছেন যে এই তত্ত্ব জ্ঞানের পানীয় যা আমাদেরকে পান করানো হয়েছে তাতে তা আমরা বিশেষভাবে তা থেকে একটা বিশেষ স্বাদ পাই, যার ধারণা তারা ভেতরে অন্যরা করতে পারে না যারা এই প্রশ্রবণ থেকে পান করে পরিতৃপ্ত হয়। অতএব আমরা যারা আমাদেরকে যারা খতনবুয়তের অস্বীকারী মনে করে তারা নিজেরা অন্ধ, তাদের হৃদয় অন্তঃসার শূন্য, কেবল নারাবাজি আর নৈরাজ্য ভাঙচুর করা ছাড়া তাদের কাছে আর কি বা আছে। ইসলামের যে বাণী এখন আহমদিয়া মুসলিম জামাত বিশ্বময় প্রচার করে চলেছে তা কি এই কথার যথেষ্ট প্রমাণ নয় যে হযরত খাতামুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম
কি আপনি উম্মত কে লিয়ে মাঙ্গি গই
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য কৃত দোয়া থেকে মসীহ মওউদের জামাতি অংশ পাচ্ছে? পুনরায় খতমে নবুয়তের প্রকৃত মর্ম তুলে ধরতে গিয়ে মসীহ মওউদ আলাইহিস সালাম বলেন যে আল্লাহ তাআলা আমাদেরকে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন, যিনি খাতামুল মুমিনিন, যিনি সর্বশ্রেষ্ঠ তত্ত্বজ্ঞানী এবং খাতামুন নবীকিন। অনুরূপ ভাবে সেই গ্রন্থ তার প্রতি অবতীর্ণ করেছেন, যা সবচেয়ে সম্পূর্ণ গ্রন্থ এবং যা সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যিনি খাতামুন্নবিয়্যীন, তার পবিত্র সত্তায় নবুয়তের পরে সমাপ্তি ঘটেছে। নবুয়ত এইভাবে সমাপ্ত হয়নি যেভাবে কেউ গলা টিপে কাউকে শেষ করে, এভাবে শেষ হওয়া প্রশংসার কারণ নয়। মহানবী ইসলামের নবুয়তের সমাপ্তির অর্থ হল সহজাত বা প্রকৃতিগত ভাবে তিনি ইসলামের সত্তায় নবুয়তের বৈশিষ্ট্যাবলী পরম মার্গে পৌঁছেছে, অর্থাৎ বিভিন্ন প্রকার শ্রেষ্ঠত্ব যা আদম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীদের দেওয়া হয়েছে, কাউকে কোনটি কাউকে কোনটি তার পুরোটাই মহানবী ইসলামের সত্তায় সমবেত করা হয়েছে। এবং এই দৃষ্টিকোণ থেকে তিনি প্রকৃতিগত ভাবে খাতামুন নবীন সাব্যস্ত হলেন। অনুরূপভাবে সমস্ত ওসিয়ত বা নসিহত আর তত্ত্বজ্ঞান যা বিভিন্ন পুস্তকে চলে আসে তা কোরআনের মাঝে পরম রূপ পেয়েছে, আর কোরআন খাতামুল কুতুব গণ্য হল। পুনরায় মহানবী ইসলামের সম্মান এবং মর্যাদার কথা বর্ণনা করতে গিয়ে, অর্থাৎ চিরকালের জন্য জীবন্ত রসুল হলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়টির উপর আলোকপাত করতে গিয়ে হযরত মসীহ আলাইহিস সালাম বলেন, বনি ইসরায়েলের অবশিষ্ট ইহুদি হোক বা হযরত ঈসা আলাইহিস সালামকে যারা খোদা হিসাবে ডাকে, এমন খ্রিস্টানদের মাঝে কেউ আছে কি যে এ সমস্ত নিদর্শনের ক্ষেত্রে আমার মোকাবেলা করতে পারে? আমি ডঙ্কার চোটে বলছি যে কেউ নেই, একজনও নেই। এটি আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অলৌকিক নিদর্শন প্রদর্শনের প্রমাণ, এটি স্বীকৃত বিষয় যে অনুসরণীয় নেতার কোন শিষ্যের বা অনুসারীর হাতে যে সমস্ত নিদর্শন প্রকাশ পায় তা নবীর নিদর্শন গণ্য হয়। অতএব যে সমস্ত অলৌকিক নিদর্শনাবলী আমাকে দেয়া হয়েছে, ভবিষ্যৎবাণীর যে সমস্ত অসাধারণ নিদর্শন আমার জন্য প্রকাশ করা হয়েছে তা সত্যিকার অর্থে মহানবী ইসলামের জীবন্ত নিদর্শন। অন্য কোন নবীর অনুসারী আজকে এটি নিয়ে গর্ব করতে পারবে না যে সেও তার নিজের মাঝে অনুসরণীয় নবীর আধ্যাত্মিক শক্তির কল্যাণে অলৌকিক নিদর্শন প্রদর্শন করতে পারে। এই গর্ব শুধু ইসলামেরই, আর এটির সাথে বোঝা যায় যে চিরকালের জন্য জীবন্ত রসুল শুধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামে হতে পারেন, যার পবিত্র নিঃশ্বাস এবং আধ্যাত্মিক শক্তির কল্যাণে সকল যুগে এক খোদা প্রেমিক ব্যক্তি খোদাকে প্রদর্শনের খোদা দেখানোর প্রমাণ দিতে পারে। পুনরায় মহানবী ইসলামের মর্যাদা এবং সম্মান, তার বিনয় আর খোদা পর্যন্ত পৌঁছার জন্য তার ভালোবাসায় বিলীন হওয়া সম্পর্কে খোদার উক্তির উল্লেখ করতে গিয়ে মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে হাদিসে এসেছে, যদি ফজল এবং কৃপা না হয় মুক্তি লাভ করা সম্ভব নয়, খোদার কৃপা গুণেই মুক্তি লাভ হয়। অনুরূপ ভাবে হাদিস থেকে জানা যায় যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন একবার যে হে আল্লাহর রাসূল, আপনারও কি একই অবস্থা? তিনি নিজে বলেছেন যে খোদার কৃপা না হলে মুক্তি লাভ করা সম্ভব নয়। হযরত আয়েশা তখন প্রশ্ন করেন যে আপনার ক্ষেত্রেও কি এটি সত্য? মহানবী সাল্লাম মাথায় হাত রাখেন এবং বলেন যে হ্যাঁ। তিনি আলাইহিস সালাম বলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর খোদার পূর্ণ দাসত্বের বহিঃপ্রকাশ ছিল, যা খোদা তালার প্রতিপালন বৈশিষ্ট্যকে আকর্ষণ করছিল। তিনি বলেন আমরা স্বয়ং এটি অভিজ্ঞতা করেছি আর বারবার পরীক্ষা করেছি, বরং সবসময় আমরা এটি দেখি বিনয় এবং নম্রতা যখন পরম মার্গে পৌঁছে আর আমাদের আত্মা এই দাসত্ব এবং বিনয়ে পানি হয়ে প্রবাহিত হয় এবং খোদা তালার আস্তানায় গিয়ে পৌঁছে, তখন উপর থেকে এক জ্যোতি এবং আলো অবতীর্ণ হয়, এমন মনে হয় যেন একটা নালীর মাধ্যমে স্বচ্ছ পানি দ্বিতীয় নালীতে মানে আলাদা প্রবেশ করে। মহানবী ইসলামের অবস্থা যেভাবে কোন কোন ক্ষেত্রে বিনয় এবং নম্রতায় পরম মার্গে উপনীত মনে হয়, সেখানে এটি বোঝা যায় যে তিনি ততটাই রুহুল কুদুসের সাহায্য এবং আলোতে আলোকিত, যেভাবে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার্যত এবং ব্যবহারিক ভাবে প্রদর্শন করেছেন, এমনকি তিনি ইসলামের জ্যোতি এবং কল্যাণের গণ্ডি এতটা বিস্তৃত যে চিরকাল এর দৃষ্টান্ত এবং প্রতিচ্ছবি দেখা যায়। এ যুগে খোদা তালার যত কল্যাণ রাজি এবং কৃপাবারি বর্ষিত হচ্ছে, তাদের ইসলামের আনুগত্য এবং ইসলামের অনুসরণের কল্যাণে লাভ হয়। তিনি বলেন, আমি সত্য বলছি, কোন ব্যক্তি প্রকৃত পূর্ণবান এবং খোদার সন্তুষ্টি অর্জনকারী গণ্য হতে পারে না, সকল নিয়ামত কল্যাণ রাজি তত্ত্বজ্ঞান এবং সত্য দিব্য দর্শনে কল্যাণমণ্ডিত হতে পারে না, যা উন্নত পর্যায়ের আত্মশুদ্ধির স্তরে লাভ হয়। যতক্ষণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য সে বিলীন না হবে, এর প্রমাণ স্বয়ং আল্লাহ তাআলার কিতাবেই দেখা যায়। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি খোদার ভালোবাসার সন্ধানী হও, মহানবী সাল্লামের মুখে ঘোষণা করিয়াছেন যে তার অনুসরণ করো তাহলে খোদার ভালোবাসা লাভ হবে, তাহলে খোদা প্রেম। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে মজিদের নাজিল করার উদ্দেশ্য বর্ণনা করতে গিয়ে মুসলিম ইসলাম বলছেন যে আমি পূর্বেও বেশ কয়েকবার বর্ণনা করেছি, আর এখনো এটি বলা অলাভজনক হবে না, তাই আমি বলছি যে আল্লাহ তাআলা নবীদের প্রেরণ করেন, আর শেষ সবার শেষে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর হেদায়েতের জন্য পাঠিয়েছেন, আর কোরআন যে নাযিল করেছেন এর কারণ কি? প্রত্যেক ব্যক্তি যখন কোনো কাজ করে সে কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে, কথা মনে করা যে কোরআন নাযিল করা বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণের পিছনে খোদার কোনো উদ্দেশ্য বা লক্ষ্য নেই, এটি পরম অবমাননা এবং অশিষ্টাচার বইটি, কারণ এতে নাউজুবিল্লাহ খোদার প্রতি একটি বৃথা কাজ আরোপিত হয়, আল্লাহর প্রতি বৃথা কাজ আরোপিত হয়, অথচ খোদা তালা সত্তা পবিত্র সুবহানাহু ওয়া তাআলা শানুহু। স্মরণ রেখো যে পবিত্র কোরআন প্রেরণ এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাসাবকে প্রেরণের পিছনে খোদার উদ্দেশ্য হল পৃথিবীর সামনে তার অসাধারণ রহমতের নিদর্শন প্রদর্শন করা, যেভাবে তিনি বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অনুরূপভাবে কোরআন প্রেরণের উদ্দেশ্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন, আর তা হলো হুদাল লিল মুত্তাকিন, এগুলো এমন মহান লক্ষ্য এবং উদ্দেশ্য যার কোনো নজির খুঁজে পাওয়া যায় না, যার কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। এরপর কোরআনের সুমহান মর্যাদা এবং কোরআনে বিভিন্ন ঐশী গ্রন্থের শ্রেষ্ঠত্ব সমবেত রয়েছে, এগুলো শুধু অতীতের কাহিনী হিসেবে বর্ণনা করা হয়নি বরং মুমিনের আমল করার জন্য। তিনি বলেন, আল্লাহ তাআলা এটি চান যে বিভিন্ন নবীর মাঝে যে শ্রেষ্ঠত্ব ছিল তা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তায় তিনি সমবেত করেছেন, অনুরূপভাবে সকল শ্রেষ্ঠত্ব এবং গুণাবলী যা বিভিন্ন গ্রন্থে ছিল তা কোরআনে সমবেত করা হয়েছে, অনুরূপভাবে সকল উম্মতে যত শ্রেষ্ঠত্ব ছিল তা এই উম্মতে আল্লাহ তাআলা একত্রিত করেছেন। অতএব আল্লাহ তাআলা চান যে আমরা যেন এই সমস্ত শ্রেষ্ঠত্ব অর্জন করি, আর এই কথা ভোলা উচিত নয় যে যেভাবে সেই মহান শ্রেষ্ঠত্বের তিনি আমাদের উত্তরাধিকারী করতে চান সেই অনুপাতে তিনি আমাদের শক্তি বৃত্তিও দিয়েছেন, কারণ সেই অনুপাতে যদি শক্তি বৃত্তি দেয়া না হতো তাহলে সেই সকল শ্রেষ্ঠত্ব আমরা আমাদের জন্য পাওয়া সম্ভবই হতো না। এর দৃষ্টান্ত এইভাবে দেয়া যায় যে কোন ব্যক্তি কিছু লোককে নিমন্ত্রণ জানায়, তার জন্য আবশ্যক হবে সেই লোকদের সংখ্যা অনুসারে খাবার প্রস্তুত করা এবং তদনুপাতে সংকুলনের জন্য জায়গাও থাকা। এটি হতে পারে না যে 1000 ব্যক্তিকে আমন্ত্রণ জানাবে, তাদেরকে বসানোর জন্য একটা ছোট কামরা বানাবে, দাওয়াত করবে বেশ 1000 মানুষকে আর জায়গা রাখবে ছোট, এমন নয়, বরং সেই সংখ্যার ব্যাপারে পুরো সচেতন থাকবে, তাদের বসার জায়গাও সেই অনুপাতেই করবে। অনুরূপভাবে খোদার গ্রন্থ একটি নিমন্ত্রণ, একটি জিয়াফত, কোরআন একটি নিমন্ত্রণ, একটি জিয়াফত, এর জন্য সারা পৃথিবীকে আমন্ত্রণ জানানো হয়েছে, সারা পৃথিবীর জন্য নিমন্ত্রণ এটি। এই নিমন্ত্রণের জন্য খোদা তাআলা যে ঘর প্রস্তুত করেছেন তা হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের মাঝে যে সমস্ত শক্তি রয়েছে তা হলো স্থান, বসার জায়গা সাথে তুলনা করা হয়েছে তাকে। তাই এটি বলা যে আমরা কোরআনের অমুক নির্দেশ মেনে চলতে পারেন এটি কঠিন, এমন ধারণা ভুল। আল্লাহ তাআলা মানুষকে যে সমস্ত শক্তি বৃদ্ধি দিয়েছেন তা আমলের জন্যই। তিনি আরো বলেন যে তাদেরকে যা কিছু অর্থাৎ এই উম্মতের লোকদেরকে যারা প্রকৃত মুসলমান, যারা বিশুদ্ধ চিত্তে ইমানের উপর প্রতিষ্ঠিত, তাদেরকে আল্লাহ তাআলা শক্তি বৃত্তি দিয়েছেন। তিনি বলেন যে শক্তি বৃত্তি ছাড়া কোনো কাজ সাধিত হতে পারে না। দৃষ্টান্ত স্বরূপ ষাঁড় কুকুর বা অন্য কোন প্রাণীর সামনে কোরআনের শিক্ষা উপস্থাপন করলে তাদের জন্য বোঝা সম্ভব না, কারণ তাদের ভিতর কোরআনের শিক্ষা বহনের জন্য শক্তি বৃত্তি নেই। কিন্তু খোদা আমাদেরকে সেই শক্তি এবং বৃত্তি দিয়েছেন, আমরা সেইগুলোকে কাজে লাগাতে পারি। মানুষ যদি নিজেকে পশু মনে না করে এই অজুহাতে যে আমার ভিতর শক্তি বৃদ্ধি নেই, কোরআনের শিক্ষা মেনে চলার শক্তি নেই, সামর্থ্য নেই, এবং ধারণা ঠিক না, আল্লাহ তাআলা সত্যিকার মুসলমানকে শক্তি বৃদ্ধি দিয়েছেন, সেগুলোকে কাজে লাগানো কোরআনের নির্দেশ পালনের জন্য আবশ্যক। মুসলমানদের আচার আচরণ কেমন, তিনি কিভাবে ইসলাম এবং মহানবী ইসলামের জন্য আত্মাভিমান প্রদর্শন করতে গিয়ে নসিহত করছেন, দেখুন। তিনি কথা বর্ণনা করছেন যে যুগে সবচেয়ে বড় ইবাদত কি, এটি ব্যাখ্যা করতে গিয়ে বলেন এক মুসলমানের জন্য আবশ্যক হলো ইসলাম যুগে যে সমস্ত নৈরাজ্যের সম্মুখীন তা দূরীভূত করার ক্ষেত্রে কিছুটা ভূমিকা রাখা। বড় ইবাদত হলো এই নৈরাজ্য দূরীভূতর ক্ষেত্রে সব মুসলমানের কিছু না কিছু ভূমিকা রাখা। এখন যে সমস্ত পাপ এবং অবমাননাকর বিষয়াদি ছড়িয়ে ছিটিয়ে আছে, নিজের বক্তৃতা এবং জ্ঞানের মাধ্যমে আর সকল শক্তির বৃদ্ধি যা তাকে দেয়া হয়েছে তার নিষ্ঠার সাথে কাজে লাগিয়ে এই সমস্ত বিষয়াদি পৃথিবীকে দূরীভূত করা উচিত। এই পৃথিবীতে যদি কেউ আরাম এবং সুখ স্বাচ্ছন্দ্য লাভ করে লাভ কি, এই দুনিয়াতে কোনো মর্যাদা লাভ করলে কি বা লাভ হলো, পারলৌকিক প্রতিদান বা পুরস্কার লাভের চেষ্টা করা যা কোনো সীমা নেই। সকল মুসলমানের আল্লাহ তাআলার একত্ববাদ এবং তৌহিদের জন্য হৃদয়ে সেভাবে আত্মাভিমান থাকা উচিত যেভাবে খোদার নিজের একত্ববাদের জন্য আত্মাভিমান রয়েছে। পৃথিবীতে আমাদের নবী সাল্লামের মতো নির্যাতিত কোথায়, যতটা আমাদের নবী সাল্লাহ ইসলাম ছিলেন, কোনো আবর্জনা গালি এবং বাজে নাম এমন নেই যা তার প্রতি আরোপ করা হয়নি। এটিকে মুসলমানদের মুখ বন্ধ করে বসে থাকার সময় এখনো যদি কোনো ব্যক্তি দণ্ডায়মান না হয় আর সত্যের সত্য সাক্ষ্য দিয়ে মিথ্যাবাদের মুখ বন্ধ না করে আর কাফের আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি এর প্রতি নির্লজ্জতার সাথে অপবাদ আরোপ করতে থাকবে আর মানুষকে বিভ্রান্ত করবে এটি যদি সে সহ্য করে, তাহলে স্মরণ রেখো এমন ব্যক্তি কঠোর জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবে। যতটা জ্ঞান রয়েছে তাই পথে ব্যয় করা উচিত, ধর্মের যতটা জ্ঞান আছে এই পথে ব্যয় করো, মানুষকে সমস্যার হাত থেকে রক্ষা করার চেষ্টা করো। হাদিস থেকে প্রমাণিত যে দাজ্জালকে তোমরা বধ নাও করো সে মরেই যাবে। প্রবাদ প্রসিদ্ধ আছে যে চূড়ায় পৌঁছার পর একদিন পতন তো আসবেই। ত্রয়োদশ শতাব্দী থেকেই এই সমস্ত বিপদ আপদের সূচনা হয়েছে, এখন তার ধ্বংসের সময় সন্নিকটে। তাই সকল মুসলমানের জন্য আবশ্যক হলো যথাসম্ভব মানুষকে আলো এবং জ্যোতি দেখানোর পূর্ণ চেষ্টা করা, পুরো চেষ্টা করা এই আলো এবং জ্যোতির প্রসার এবং প্রচারের জন্য। যেভাবে আমি পূর্বেই বলেছি যে আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, আমরা সৌভাগ্যবান যে তার হাতে বয়াত করেছি আমরা, এখন এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বারাহিনে আহমদিয়ায় তার এক এলহামের উল্লেখ করতে গিয়ে বলেন, এলহাম হল সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন সাইয়্যিদে উলদে আদম তেমিন খাতামান নবীন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তার বংশের উপর প্রতি দরুদ প্রেরণ করা যিনি আদম সন্তানের সর্দার এবং খাতামান নবীন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এটি কথার প্রতি ইঙ্গিত যে সকল উচ্চ মর্যাদা শ্রেষ্ঠত্ব এবং পুরস্কার তার কল্যাণেই লাভ হয়, তাকে ভালোবাসারই এটি কল্যাণ। সুবহান আল্লাহ, সেই দু জগতের সর্দারের আল্লাহ তাআলা দরবারে কত বড় মর্যাদা, কত অসাধারণ মর্যাদা এটি যে তাকে তার প্রেমিক, খোদার প্রেমাস্পদে পরিণত হয়, তার সেবক সারা পৃথিবীর সেবাধন্য হয়। ফার্সি পংক্তি রয়েছে, আমার প্রেমাস্পদের মতো কেউ নেই, তার মোকাবেলা চন্দ্র সূর্যের কোনো মূল্যই নেই, তার চেহারা মতো উজ্জ্বল রাখ এমন চেহারা কোথায়, আর এমন বাগান কোথায় যাতে আমার প্রেমাস্পদের ন্যায় বসন্ত সমীরণ বা বসন্ত বিরাজ করে। দরুদ কোন উদ্দেশ্যে পড়া উচিত এ কথার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে মুসলিম বলছেন, দরুদ শরীফ পড়ার উদ্দেশ্য হওয়া উচিত যেন খোদা তালা তার পরমোৎকর্ষ কল্যাণ রাজি তার মহাসম্মানিত নবীর প্রতি অবতীর্ণ করেন, সারা পৃথিবীর জন্য তাকে কল্যাণের উৎসস্থলে যেন পরিণত করেন, তার সম্মান তার মর্যাদা মহিমা উভয় জগতে যেন প্রকাশ করেন। এই দোয়া পূর্ণ বিনয়ের সাথে করা উচিত, যেভাবে সমস্যার সময় পূর্ণ বিগলিত চিত্তে মানুষ দোয়া করে থাকে, দরুদ শরীফ পড়ার সময় মহানবী ইসলামের পবিত্র মর্যাদার জন্য দোয়া করতে গিয়ে সেভাবে দোয়া করা উচিত, যেভাবে নিজের সমস্যার আবর্তে নিপতিত অবস্থায় মানুষ দোয়া করে, বরং আরো বেশি মনোযোগ আর আকুতি মিনতির সাথে দোয়া করা উচিত। নিজের কোন স্বার্থ মাঝে থাকা উচিত নয়, যে এর মাধ্যমে আমার এই প্রতিদান লাভ হবে বা এই মর্যাদা আমি পাব, বরং খাঁটি উদ্দেশ্য এটি হওয়া উচিত যে পরম উৎকর্ষ ঐশী কল্যাণ রাজি মহানবী সাল্লামের প্রতি অবতীর্ণ হোক, তার জালাল এবং সম্মান ইহ এবং পরকালে যেন প্রকাশ পায়। অর্থাৎ শত্রু আমাদেরকে যাই বলুক না কেন, যে অপবাদে আমাদের প্রতি তারা আরোপ করতে চায় করতে পারে, আমাদের হৃদয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বিরাজমান, আর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা খাতামান নবীন সংক্রান্ত জ্ঞান সবচেয়ে বেশি আমাদের রয়েছে, আর এসব সবকিছু হযরত মসীহ মাসআ আমাদেরকে দান করেছেন। শত্রুর প্রতিটি আক্রমণ এবং প্রতিটি জুলুম এবং নিষ্পেষণের ঘটনার পর আমরা যেন ইমানে অধিক অগ্রগামী হই, পূর্বের চেয়ে অধিক যেন দরুদ প্রেরণ করতে পারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেন তার এই
মুকাম কা সহি ইদরাক হাসিল হো আর এই ভটকে মুসলমান ভি সহি রাস্তে পর আ জায়ে আর দুনিয়া মে ভি ইসলাম কি খুবসুরত তালিম ফেলে।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر